ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিদেশে অবৈধভাবে গচ্ছিত অর্থ ফেরত আনার জন্য পুনরায় উদ্যোগ নিয়েছে সরকার।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
এবোলা আক্রান্তদের খুঁজে বের করবার জন্য যাবতীয় সাবধানতা নেওয়া হয়েছে।
আরও থাকছে মানবাধিকার কর্মী আদিলুর রহমানের সম্মানজনক রবার্ট এফ কেনেডি পুরস্কারে ভূষিত হওয়ার ওপর একটি প্রতিবেদন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। জাতিসংঘের কমিটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে নিন্দে প্রস্তাব এনেছে তার জবাবে পিয়ংইয়ং সরকার নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটি দেশটির মানবাধিকার বিষয়ে যে প্রস্তাব পাশ করেছে তার প্রেক্ষাপটে পিয়ংইয়ং সরকার চতুর্থ পারমাণবিক পরীক্ষা করা থেকে বিরত থাকতে পারবে না। জাতিসংঘের ওই কমিটির প্রস্তাবে সুপারিশ করা হয়েছে যে উত্তর কোরিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন করা হোক। ওই প্রস্তাবের ভিত্তি হচ্ছে জাতিসংঘের তদন্ত কমিশন, যারা দেখতে পেয়েছে যে উত্তর কোরিয়ায় এমন সব অপরাধ করা হচ্ছে যা আধুনিক বিশ্বে নজিরবিহীন। তবে উত্তর কোরিয়া তার বিবৃতিতে বলেছে যে ওই প্রস্তাব ঘৃণ্য অপবাদে পূর্ণ, আর সেটি পাশ হওয়ায় উত্তর কোরিয়াকে রাজনৈতিক উস্কানি দেওয়ার সামিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে একটি সামগ্রিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসায় বিশ্বশক্তি এই সমঝোতার সন্ধানে এখন একতাবদ্ধ। কেরি অবশ্য বলেন যে তারা একটি চুক্তি চাইছেন, কিন্তু কোনো মতে করা একটি চুক্তি নয়। ইরানের আণবিক কর্মসূচি নিয়ে চলমান সমঝোতার বিষয়ে আজ প্যারিসে ফ্রান্স ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। আজ আরও পরের দিকে ইরান এবং আলোচক গোষ্ঠী, যাতে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি, তাদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য কেরি ভিয়েনায় যাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই আলোচনার সফল সমাপ্তির জন্য সকল পক্ষকে নমনীয়তা, প্রজ্ঞা ও সংকল্প প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে তিনি আশা করছেন যে পরস্পরের কাছে গ্রহণযোগ্য একটি সামগ্রিক চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ দিকটি সম্পর্কে সকলের আস্থা ফিরিয়ে আনবে। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য 18তম সার্ক শীর্ষ সম্মেলনে 37 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শান্তি ও সমৃদ্ধির জন্য সংগত হওয়া, এই স্লোগানকে সামনে রেখে সার্ক নেতারা এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। আগামী 26 এবং 27 নভেম্বর 18তম শীর্ষ সম্মেলন কাঠমান্ডুতে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, শীর্ষ সম্মেলনে আন্তর্দেশীয় যোগাযোগ ও বিদ্যুৎ বিষয়ক তিনটি পৃথক চুক্তি সই হবে।
সম্মেলনের চুক্তিগুলো স্বাক্ষরিত হলে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্ক অঞ্চলে 1.7 বিলিয়ন লোক বসবাস করেন। এই অঞ্চলে একটি সম্ভাবনাময় বিশাল বাজার রয়েছে, কিন্তু বাণিজ্যের পরিমাণ তেমনটা বাড়েনি। তিনি জানান, এবারে শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোতে তরুণদের উন্নয়ন ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
আধিপত্য প্রতিষ্ঠা এবং হল দখলকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে, সে বহিরাগত বলে জানা গেছে। বৃহস্পতিবারের ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্তত 5 জন গুলিবিদ্ধ এবং সব মিলিয়ে জনাদশেক আহত হয়েছেন। পুলিশ এ সময় ক্যাম্পাসে ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন এবং ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের কয়েকজন জানালেন,
ক্লাসের মধ্যে ছিলাম, আর কয়েকজন অস্ত্র নিয়ে ক্লাসের মধ্যে ঢুকে গেছে, অবশ্যই আতঙ্কিত আছে।
একজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বললেন,
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং মাঝে মাঝে এই জাতীয় হিন্ডারেন্স বা বাধা একাডেমিক কাজকে আমাদের বাধাগ্রস্ত করে।
পরিস্থিতি শান্ত রয়েছে বলে সন্ধ্যার পর পুলিশ জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরুর আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিদেশে অবৈধভাবে গচ্ছিত বাংলাদেশীদের অর্থের ব্যাপারে তথ্য এবং দলিলপত্র চেয়ে 14টি দেশকে চিঠি পাঠিয়েছে।
বিদেশে অবৈধভাবে গচ্ছিত অর্থ ফেরত আনার জন্য পুনরায় উদ্যোগ নিয়েছে সরকার। দুর্নীতি দমন কমিশন এলক্ষ্যে বাংলাদেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের অর্থ গচ্ছিত রয়েছে কিনা তার তথ্য জানতে এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় দলিলপত্র দেওয়ার অনুরোধ জানিয়ে 14টি দেশের কাছে চিঠি পাঠিয়েছে। এছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ওইসব দেশের সহায়তা কামনা করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR পাঠিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের এক সংবাদ ব্রিফিং এ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। তবে কোন কোন দেশ বা কোন কোন ব্যক্তির ব্যাপারে কমিশন এই চিঠিপত্র পাঠিয়েছে সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, আগামী জানুয়ারি নাগাদ দুর্নীতি দমন কমিশনে একটি আইন সেল খোলা হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
রাশিয়া বলছে যে যুক্তরাষ্ট্র যদি কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে ইউক্রেনের পরিস্থিতি তারা আরও অস্থিতিশীল করে তুলবে। রুশ পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ আজ বলেছেন যে ওয়াশিংটন যদি মারণাস্ত্র নয় এমন পণ্যের পরিবর্তে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তাহলে সেটি হবে সেখানে মারাত্মক অস্থিতিশীলতার কারণ এবং তা ওই অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট করবে। পররাষ্ট্র দপ্তরের 2 নম্বর পদ পূরণ করার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত প্রার্থী আজ বলেছেন যে ইউক্রেনকে মারণাস্ত্র এবং আত্মরক্ষামূলক সামরিক সাজসরঞ্জাম দেওয়ার বিষয়টি হোয়াইট হাউসের বিবেচনা করা উচিত। সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে টনি ব্লিংকেন বলেন যে ইউক্রেনকে অস্ত্র দিলে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের ব্যাপারে রাশিয়া তার ভূমিকার বিষয়ে নতুন করে ভেবে দেখতে পারে। কংগ্রেসের উভয় কক্ষ এই ধরনের সহায়তার পক্ষে মত দিয়েছে, তবে ওবামা প্রশাসন এ পর্যন্ত মারণাস্ত্র প্রদানের ব্যাপারে সংযত থেকেছে। নাইজেরিয়ার সংসদের প্রতিনিধি পরিষদের স্পিকারকে নিরাপত্তা বাহিনী প্রবেশে বাধা দিলে সেখানে গোলযোগ সৃষ্টি হয়। পুলিশ ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে নিরাপত্তা বাহিনী এবং স্পিকার আমিনু তাম্বোওয়ালের প্রায় 102 সমর্থকের মধ্যে সংঘর্ষ শুরু হলে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাম্বোওয়াল ক্ষমতাসীন পিপুলস ডেমোক্রেটিক পার্টি থেকে সম্প্রতি বিরোধী অল প্রোগ্রেসিভস কংগ্রেসে চলে যাওয়ায় ক্ষমতাসীন দলটি তার উপর ক্ষিপ্ত হয়। নাইজেরিয়ার সংবাদপত্র জানিয়েছে যে সেদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মীরা আজ জাতীয় পরিষদের অধিবেশনের আগেই ভবনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পশ্চিমবঙ্গে সারদার কেলেঙ্কারির ঘটনায় আবারও সিবিআই চিটফান্ড সংস্থা 3 দপ্তরে তল্লাশি চালিয়েছে। সিবিআই তদন্তের জন্য মন্ত্রী ও সাংসদ নেতাদেরও তলব করেছে। এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
3টি দলে ভাগ হয়ে যান সিবিআই আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। পাশাপাশি সিবিআই এর আরো একটি দল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের সারদা গার্ডেন্সে তল্লাশি চালায়। আগামীকাল 21 নভেম্বর সিবিআই এর আধিকারিকরা রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্র, তৃণমূল কংগ্রেস সাংসদ সিনজয় বোস ও কংগ্রেস নেতা সোমেন মিত্রকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে। প্রথম সারির এইসব নেতাদের ডেকে পাঠানোয় ইতিমধ্যেই চাঞ্চল্য দেখা দিয়েছে সব মহলেই। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলায় আক্রান্ত যাত্রীদের পৃথক করে রাখার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছেন সে সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতায় আমাদের অন্য প্রতিবেদক গৌতম গুপ্ত।
ভারতের যে 24টি বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান যাত্রীদের ওঠানামা, সেসব জায়গায় এবোলা আক্রান্তদের খুঁজে বের করবার জন্য যাবতীয় সাবধানতা নেওয়া হয়েছে। এই প্রস্তুতিতে কোনো ফাঁক রয়ে গেছে কিনা সেটা যাচাই করতে 3 সদস্যের একটি কমিটি করে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এই সাবধানতার দৌলতেই আফ্রিকার লাইবেরিয়া থেকে আসা 26 বছর বয়সী এক ভারতীয় যাত্রীকে 2 দিন আগেই দিল্লিতে আটক করা হয়। তিনি এবোলা আক্রান্ত বলে জানা গিয়েছে। কিন্তু একথাও সত্যি, দিল্লি ও মুম্বাই বিমানবন্দর ছাড়া অন্যত্র সন্দেহভাজন যাত্রীদের আলাদা করে কয়েকদিন আটকে রাখা বা কোয়ারেন্টাইনের আয়োজন এখনও সম্পূর্ণ হয়নি। তবে এই মারণ রোগটি নিয়ে অন্তত ভারতে এখনই আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশে মানবাধিকার বিষয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে সম্মানজনক রবার্ট এফ খ্যানেডি পুরস্কার পেলেন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান। ওয়াশিংটনস্থ রবার্ট এফ খ্যানেডি সেন্টার ফর হিউম্যান রাইটস কর্তৃক প্রদত্ত পুরস্কারটি 20 নভেম্বর ক্যাপিটল হিলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হচ্ছে। আদিলুর রহমান পুরস্কার নিচ্ছেন মিসেস রবার্ট এফ খ্যানেডির কাছ থেকে। সেলিম হোসেন জানাচ্ছেন বিস্তারিত।
অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান প্রথম বাংলাদেশি মানবাধিকার কর্মী যিনি এই পুরস্কার পেলেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরার মতো সাহসী কাজ করার স্বীকৃতি মিলল এই পুরস্কারের মাধ্যমে। আদিলুর রহমান বললেন,
5 জানুয়ারি 2014 হল যে বিতর্কিত নির্বাচন, 153 জন পার্লামেন্ট মেম্বার অনির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে ঘোষণা করার মধ্যে দিয়ে যে ব্যাপক সংঘাতের দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে, সেই সংঘাতের মধ্যে কিন্তু মানবাধিকার কর্মীরাও ভিকটিম হয়ে যাচ্ছেন। একদিকে যেমন ব্যাপকভাবে কাস্টোডিয়াল টর্চার চলছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এবং ব্যাপকভাবে গুমের ঘটনা ঘটছে। এই গুমের ঘটনাগুলোর মধ্যে যেমন সাবেক 2 জন সংসদ সদস্যও গুম হয়ে গেছেন, মানবাধিকার কর্মীরাও কিন্তু নিরন্তর বিপদের মধ্যে এবং বিভিন্নভাবে থ্রেটস এবং ইন্টিমিডেশনের শিকার হয়ে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছেন। বাংলাদেশের নিপীড়িত মানবাধিকার কর্মীদের পক্ষে এই অ্যাওয়ার্ড আসার কারণে আমিও গর্বিত এবং আমি ধন্যবাদ জানাই আরএফকে সেন্টারকে, যে বাংলাদেশের নির্যাতিত মানবাধিকার কর্মীদের এবং ভিকটিম ফ্যামিলিগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য।
সমগ্র বাংলাদেশে মানবাধিকার কর্মীদের নেটওয়ার্ক তৈরির মাধ্যমে নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, গুম, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, সীমান্তে হত্যা, নারীর উপর সহিংসতা, ভোটারের অধিকার হরণ, আইন রক্ষাকারী বাহিনীর অনধিকার চর্চা সহ মানবাধিকার লঙ্ঘনের নানা কার্যক্রম পর্যবেক্ষণ এবং তা বন্ধের চেষ্টা করে আসছে অধিকার। আদিলুর রহমান বলেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে জনমত সৃষ্টি করা ও সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছেন তারা।
বাংলাদেশে সবাই যারা মানবাধিকারের জন্য কথা বলেন তারা তো মানবাধিকার রক্ষার জন্য সচেষ্ট থাকবেন, ভিকটিম পরিবারগুলোর পক্ষে দাঁড়াবেন, গুম, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড বা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবেন, এটাই তো কাম্য। যারা কাজ করছেন সেই মানবাধিকার কর্মীরা কিন্তু খুব ভালো অবস্থানে নাই। তাদেরকে কখনো অ্যাবডাক্ট করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে থ্রেটস এর মধ্যে রাখা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
আরএফকে সেন্টারের প্রেসিডেন্ট কেরি কেনেডি বললেন, বাবার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদিলুর রহমান খানকে এই পুরস্কার হস্তান্তরের চেয়ে বড় উপলক্ষ আর হতেই পারে না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মানবাধিকার বিশেষজ্ঞ এবং প্রখ্যাত ব্যক্তিদের সমন্বয়ে এবং প্রখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল 70 জন মনোনীত মানবাধিকার কর্মীর মধ্য হতে আদিলুর রহমানকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেন। পুরস্কারটির জন্য তাঁকে নির্বাচিত করায় আদিলুর রহমান আর এফ কে সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে মানবাধিকার কর্মীরা হুমকির মুখে রয়েছেন তাদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি এই পুরস্কার।
মূলত নির্যাতিত মানুষের পরিবার এবং গুম হয়ে যাওয়া পরিবার, ভিকটিম পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের কথাগুলো দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে বলার চেষ্টা করা এবং সারা পৃথিবীর মানবাধিকার কর্মীদের কাছে তুলে ধরা, জাতিসংঘ সহ যেসব জায়গায় কথা বলার সুযোগ আছে মানবাধিকার নিয়ে সেসব জায়গায় কথা বলার চেষ্টা করা।
তিনি বললেন, বাংলাদেশের মানুষ সমতা, সামাজিক সুবিচার ও একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তা এখনও অপূর্ণ রয়ে গেছে। সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে মানবাধিকার কর্মীরাও। তিনি আশা করেন এইসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে এই পুরস্কার ভূমিকা রাখবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সামাজিক সুবিচার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামকে অব্যাহত রাখায় তা উৎসাহ ও শক্তি যোগাবে।
যেই বাংলাদেশ প্রত্যাশা করি সেই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখার কারণেই তো একসময় সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলাম। বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তো, যে বাংলাদেশ একটা এমন দেশ হবে যেই দেশে শোষণ থাকবে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় যাঁরা কাজ করছেন তাঁদের জন্য 1984 সালে প্রবর্তন করা হয় রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার। সাম্প্রতিক সময়ে এ পুরস্কার যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে 2013 সালে এ পুরস্কার পান মিশরের রাজিয়া উমরান, 2012 সালে যুক্তরাষ্ট্রের লিব্রা দ্য পাস, 2011 সালে উগান্ডার ফ্র্যাঙ্ক মুগিশা এবং 2010 সালে মেক্সিকোর আবেল বারেরা এর্নান্দেস।
বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করছে এমন 14টি সংগঠনের কোয়ালিশন বলেছে দেশের শিশুদের অধিকাংশই তাদের অধিকার থেকে বঞ্চিত। এই শিশুরা একদিকে যেমন স্কুল থেকে ঝরে পড়ছে তেমনি জড়িয়ে পড়ছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে। শিশুদের অধিকার, তাদের সমস্যা এবং তার প্রতিকার নিয়ে কথা বলেছেন চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলির সভাপতি ইমরানুল হক চৌধুরী, আর তার বক্তব্য সহ এই প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
দেশে মোট জনসংখ্যার 35% শিশু। শিশু অধিকার নিয়ে কাজ করে এমন 14টি সংগঠনের কোয়ালিশন জানায় শিশুর বেশিরভাগই তাদের অধিকার থেকে বঞ্চিত। শিশুরা তাদের সাংবিধানিক অধিকারও পরিপূর্ণভাবে উপভোগ করতে পারছে না বলে কোয়ালিশন অভিযোগ করেছে। সংগঠনটি বলেছে এ বিরাট সংখ্যক শিশুর বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে দারিদ্রতা, অসমতা ও শিক্ষা নীতিমালার যথাযথ বাস্তবায়নের অভাবে ঝরে পড়ছে এবং বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে। কোয়ালিশনের মতে দেশে এখনো 79 লক্ষ শিশু শ্রমিক রয়েছে, যাদের মধ্যে 15 লক্ষাধিক শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। প্রতিষ্ঠানটি শিশুদের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছে। শিশুদের অধিকার নিয়ে কাজ করেন এমন একজন ব্যক্তি হচ্ছেন চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলির সভাপতি ইমরানুল হক চৌধুরী। শিশু শ্রমের অন্যতম কারণ ও সেগুলোর হাত থেকে শিশু শ্রমিকদের রক্ষা এবং সর্বোপরি শিশু অধিকার রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে তিনি ভয়েস অফ আমেরিকাকে বললেন।
মুক্ত করা হয়েছে সবার জন্য, শিক্ষার্থীকে আকৃষ্ট করা হচ্ছে, কিন্তু ঝরে পড়ার হার সেক্রেটারি যাওয়ার আগে শিশু ঝরে পড়ার হার অনেক, প্রায় 30-35% মধ্যে ঝরে পড়ে যারা ক্লাস ওয়ানে ভর্তি হয়। পঞ্চম শ্রেণীকে যায় তারা প্রায় 35% মতো এখন ঝরে পড়েছে। এটাও কিন্তু একটা বড় কারণ যে শিশু ঝরে পড়লেই চাইল্ড লেবারে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আমার মতে এই একটা কারণ। আরেকটা হলো যে আমাদের শিশু আইন যেটা, আমাদের শিশু আইনে কিন্তু পরিষ্কার বলা আছে 18 বছরের নিচে শিশুরা কাজ করবে না, 14 বছরের নিচে শিশুরা কাজ করবে না, 18 বছরের নিচে কোনো মতে শিশুকে ওয়ার্কে দেওয়া যাবে না। কিন্তু এই আইনটা এখনো বলবৎ হয়নি, আইনটা আমাদের বলবৎ করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। আরো একটা কারণ হিসেবে আমরা যেটা মনে করি চাইল্ড লেবার, আমাদের ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর এলিমিনেশন অফ চাইল্ড লেবার, এই জায়গাটা একটা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশনের কার্যকারিতা আমরা কিন্তু দেখছি না। এটা প্ল্যান অফ অ্যাকশনটাকে সুন্দর প্ল্যান অফ অ্যাকশন করা হয়েছে, কিন্তু এটা মাঠ পর্যায়ে আপনার পর্যন্ত এটাকে কার্যকর করা, এই বিষয়গুলো কিন্তু এখনো বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণভাবে হাতে নেয়নি। আমরা আরো যে একটা জিনিসকে এটার জন্য দায়ী মনে করি যে শিশুদের জন্য বাংলাদেশে আমরা জানি শিশু মোট জনসংখ্যার 45% 45 ভাগের উপরে কিন্তু শিশু, কিন্তু শিশুদেরকে দেখার জন্য একটা মন্ত্রণালয় অভিযোগ শিশু বিষয় মন্ত্রণালয় একসঙ্গে আছে, কিন্তু শিশুদের জন্য কোনো ট্যাক্স নেই, আলাদাভাবে শিশুদের দেখার জন্য কোনো অফিসার, আপনার কেন্দ্র পর্যায়ে একটা ট্যাক্স থেকে দেখা হয় একজন অফিসের মাধ্যমে, কিন্তু ডিস্ট্রিক্ট উপজেলা এই পর্যায়ে কোন ধরনের শিশু বিষয়ক কর্ম, আমরা মহিলা বিষয়ক কর্মকর্তা দেখি জেলা পর্যায়ে, কোন উপজেলা পর্যায়ে আছে, কিন্তু শিশু বিষয়ক কোন কর্মকর্তা আমরা মাঠ পর্যায়ে নেই। এবং মন্ত্রণালয়ে আমরা চাচ্ছি যে আমরা মনে করছি যে একটা আলাদা বিভাগ যদি করা হয় একজন সেক্রেটারির নেতৃত্বে, তাইলে হয়তো বা শিশু বিষয়গুলো আলাদাভাবে দেখা যায় এবং সেক্ষেত্রে চাইল্ড লেবারের যে বিষয়টা একটু অ্যাড্রেস করা সহজ হবে।
তিনি শিশু অধিকার রক্ষায় এবং শিশু শ্রম নিরোধের জন্য শিশু কমিশন গঠনের তাগিদ দিয়ে বলেন,
শিশুদের জন্য একটা কমিশন, শিশুদের জন্য কমিশন হলে হবে কি যে চাইল্ড লেবারে যদি হ্যাজার্ডাস ওয়ার্কে কোনো শিশুকে নিয়োগ করা হয় এবং সেখানে যদি কোনো নির্যাতন হয় অথবা চাইল্ড লেবারের ক্ষেত্রে নির্যাতন হয় তাহলে কমিশনের কাছে যেতে পারত, কমিশন তার ভয়েস রেইজ করতে পারবে তার ক্ষমতা প্রতি। মানবাধিকার কমিশন যেমন আছে, বাংলাদেশ একটা শিশু বিষয়ক কমিশন করা দরকার। এর সাথে সাথে যে গরিব পরিবারের অর্থনৈতিক উন্নয়নটা করা যায়, শিশুর অধিকার সম্পর্কে সচেতন করা যায়, সরকারের তরফ থেকে এই বিষয়গুলো যদি একটু বাজেটের অন্তর্ভুক্ত করে খরচ করতে হবে, খরচের ব্যাপারটা আছে, এই জায়গায় যদি একটু ফোকাস করা যায় আমার মনে হয় বাংলাদেশের চাইল্ড লেবার ভবিষ্যতে আস্তে আস্তে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সামাজিক সচেতনতা মাধ্যমে চাইল্ড লেবারটা কমে যাবে।
ইমরানুল হক চৌধুরী বলেন, শিশু অধিকার নিশ্চিত করতে শিশুদের শিক্ষা, বিনোদন ও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার চিকিৎসকরা আলজাইমার্স রোগের এক নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ নিয়ে ভয়েস অব আমেরিকার এলিজাবেথ লির রিপোর্টের উপর ভিত্তি করে সতরূপা বড়ুয়ার প্রতিবেদন।
আলজাইমার্স একটি ভয়ঙ্কর রোগ। এই রোগের ফলে ধীরে ধীরে রোগী স্মরণশক্তি হারিয়ে ফেলেন। এটি যে শুধু রোগীর জন্য ভয়াবহ তা নয়, রোগীর প্রিয়জনদের মধ্যেও তা আতঙ্কের উদ্রেক করে। এই আলজাইমার্স রোগ সম্পর্কে জনস হপকিন্স স্কুল অব মেডিসিনের চিকিৎসক গবেষক ডক্টর নকিবুদ্দিন বললেন,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে যেসব রোগের কারণে মানুষের মৃত্যু হয় তার মধ্যে 20তম যে কারণটি সেটা হচ্ছে আলজাইমার্স ডিজিজ। আলজাইমার্স ডিজিজ এই ব্যাপারটা বোঝার আগে আমাদের একটা শব্দ সামান্য জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে ডিমেনশিয়া কি। ডিমেনশিয়া হচ্ছে মানুষের মস্তিষ্কের এমন একটা অবস্থা যখন মানুষের ডিজেনারেটিভ প্রোগ্রেসিভ ডিজেনারেশন শুরু হয়ে যায়। তো ডিমেনশিয়ার মধ্যে সবচেয়ে কমন যে রোগটি সেটাকে বলা হচ্ছে আলজাইমার্স রোগ। এর কারণ সম্পর্কে খুব একটা বেশি জানা নেই, তবে এটা বয়স বাড়লে তাদের এই রোগটা হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে যেটা বলা যায়, যেটা আমি জানি, যে বাংলাদেশে আলজাইমার সোসাইটি অফ বাংলাদেশ আছে, বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন আছে যারা ডিমেনশিয়ার রোগী এবং তাদের জন্য সবসময় সেবা যত্ন করে যাচ্ছেন। যদি আপনি ইন্টারনেটে যেতে পারেন তাহলে ইন্টারনেটের মাধ্যমে আপনি বিভিন্ন দেশে, আশেপাশের দেশেও আলজাইমার্স অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে পারবেন।
সারা পৃথিবী জুড়েই এই রোগ দেখা যায়। আমেরিকাতে 55 বছর বয়স্ক একজন উকিল ধীরে ধীরে তাঁর স্মরণশক্তি হারিয়ে ফেলছেন। তিনি চাননি তাঁর নাম প্রকাশ করা হোক। আলজাইমার্স তাকে গ্রাস করা শুরু করেছে, অবশ্য তিনি এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বললেন,
I couldn't remember conversations that I'd had with my kids and my husband. I started having to refer to my calendar all the time.
তিনি বলছিলেন, আমি আমার স্বামী এবং সন্তানদের সঙ্গে কি কথা বলেছি তা মনে করতে পারতাম না। সব কাজের জন্য আমাকে সবসময় ক্যালেন্ডার দেখতে হতো। তিনি হচ্ছেন সেই 10 জন রোগীদের একজন যিনি এই নতুন চিকিৎসা সেবা পেয়েছেন। তিনি এরই মধ্যে এই চিকিৎসার সুফল পাচ্ছেন। এই নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ইস্টার্ন সেন্টার ফর আলজাইমার্স ডিজিজ রিসার্চার ডক্টর ডেল ব্রেটসন বললেন,
We identified 36 different parts of this network that contribute to the imbalance. So when you're chronically on the wrong side of
that balance... তিনি বলছিলেন, আমরা এই নেটওয়ার্কের 36টি অংশ শনাক্ত করতে পেরেছি। এই অংশগুলো একটি সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাকে অসামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারে, যা থেকে ভবিষ্যতে আলজাইমার্স হতে পারে। এই 36টি অংশের মধ্যে রয়েছে একজন মানুষের খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ঘুমের অভ্যেস, মস্তিষ্কের ছবি, রক্ত পরীক্ষা এবং জীবনযাপন প্রণালী ব্যবহার করে ডক্টর ব্রেটসন প্রত্যেকটি রোগীর জন্য বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি তৈরি করেছেন। তিনি এই পদ্ধতিকে বর্ণনা করেছেন এভাবে যে পশ্চিমের মানব শরীর গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে তিনি পূর্বের সামগ্রিক দৃষ্টিভঙ্গির একটি সমন্বয় সাধন করেছেন। তিনি আরও বলেছেন, 10 জন রোগীর 9 জনের ক্ষেত্রেই 3 থেকে 6 মাসের মধ্যে অবস্থার উন্নতি হয়েছে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 100, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199 কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237 USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
রাশিয়া বলছে যে যুক্তরাষ্ট্র যদি কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে ইউক্রেনের পরিস্থিতি তারা আরও অস্থিতিশীল করে তুলবে। রুশ পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ আজ বলেছেন যে ওয়াশিংটন যদি মারণাস্ত্র নয় এমন পণ্যের পরিবর্তে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তাহলে সেটি হবে সেখানে মারাত্মক অস্থিতিশীলতার কারণ এবং তা ওই অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে একটি সামগ্রিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসায় বিশ্বশক্তি এই সমঝোতার সন্ধানে এখন একতাবদ্ধ। কেরি অবশ্য বলেন যে তারা একটি চুক্তি চাইছেন কিন্তু কোনো মতে করা একটি চুক্তি নয়। ইরানের আণবিক কর্মসূচি নিয়ে চলমান সমঝোতার বিষয়ে আজ প্যারিসে ফ্রান্স ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। আজ আরব দিনে আরও পরের দিকে ইরান এবং আলোচক গোষ্ঠী যাতে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি তাদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য কেরি ভিয়েনায় যাচ্ছেন। জাতিসংঘের কমিটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে নিন্দা প্রস্তাব এনেছে তার জবাবে পিয়ংইয়ং সরকার নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রক বলেছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটি দেশটির মানবাধিকার বিষয়ে যে প্রস্তাব পাশ করেছে তার প্রেক্ষাপটে পিয়ংইয়ং সরকার চতুর্থ পারমাণবিক পরীক্ষা করা থেকে বিরত থাকতে পারে। মালিতে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে যে তারা 338 জনের উপর নজর রাখছে যারা সে দেশটির 6টি ইবোলা আক্রান্ত রোগীর সঙ্গে সম্পৃক্ত। তাদের অনেকের উপর প্রত্যেক দিনই নজরদারি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রকাশিত এক খবরে আজ বলেছে যে 118 জন ইবোলার শিকার রোগীদের সরাসরি সংস্পর্শে এসেছিলেন, তাদের প্রত্যেককেই 21 দিনের সেই সময়সীমা পার হয়ে এসছেন যখন ইবোলা জীবাণু জন্ম লাভ করে। তারা কেউই ইবোলায় আক্রান্ত হবার কোনো লক্ষণ প্রকাশ করেননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলার ব্যাপারে তার তথ্য উপাত্ত হালনাগাদ করেছে এবং জানিয়েছে যে এই সাম্প্রতিক সংক্রমণে 15,145 জন আক্রান্তের মধ্যে 5,420 জন মারা গেছেন। তবে এতে হুঁশিয়ারি জারি করা হয়েছে যে আক্রান্ত হওয়া এবং মৃতের সংখ্যা পুরোপুরি জানা যায়নি। নাইজেরিয়ার সংসদের প্রতিনিধি পরিষদের স্পিকারকে নিরাপত্তা বাহিনী প্রবেশের বাধা দিলে সেখানে গোলযোগ সৃষ্টি হয়। পুলিশ ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে নিরাপত্তা বাহিনী এবং স্পিকার আমিনু তাম্বুওয়ালের প্রায় শতদুয়েক সমর্থকের মধ্যে সংঘর্ষ শুরু হলে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাম্বুওয়াল ক্ষমতাসীন পিপুলস ডেমোক্রেটিক পার্টি থেকে সম্প্রতি বিরোধী অল প্রোগ্রেসিভ কংগ্রেসে চলে যাওয়ায় ক্ষমতাসীন দলটি তার উপর ক্ষিপ্ত হয়।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.